বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 1-4 আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 22 সেপ্টেম্বর, 7 শ্রাবণ এবং ফার্সি 31 থির। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা pearstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠানের সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকে দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের আহ্বান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই, এবং বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার জোরে উত্তাল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ মহিলা পরিষদ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ সম্পর্কে ঢাকার প্রতিবেদন। এরপর রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান সুন্দর জীবন। তারপর পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। জেনারেল সুলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়া পরিপূর্ণ দায়িত্ব, এটি তেহরানের জন্য বৈধ অধিকার, বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। আরও শত্রুদেশের তালিকা প্রকাশ করেছে রাশিয়া। আফ্রিকার সঙ্গে বাণিজ্যে ডলারের ব্যবহার কমাবে মস্কো, জানালেন ল্যাভরভ। বিএনপি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে এমন অভিযোগে মির্জা ফখরুলের নামে ডিজিটাল আইনে মামলা। এবং ইডির তৎপরতা, বিজেপির প্রতিহিংসা রাজনীতির বহিঃপ্রকাশ, পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্য। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইরানের সন্ত্রাসবাদ বিরোধী প্রখ্যাত সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়া ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্য সংস্থাগুলোর পরিপূর্ণ দায়িত্ব। গতকাল রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে আমির আবদুল্লাহিয়ান এসব কথা বলেছেন। ওই সাক্ষাৎকারে তিনি প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির নেতৃত্বাধীন প্রশাসনের পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেন। আমির আবদুল্লাহিয়ান সুস্পষ্ট করে বলেন, জেনারেল সোলাইমানি ইস্যু কখনো ভুলে যাওয়া যাবে না। বিষয়টি এত গভীর যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ইরান সফরের সময় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি এবং প্রেসিডেন্ট রাইসির সঙ্গে জেনারেল সোলাইমানির গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেছেন। আমির আবদুল্লাহিয়ান বলেন, ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে যারা আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করছে এবং বিচার মন্ত্রণালয়ও জেনারেল সোলাইমানি হত্যার ঘটনা নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ জেনারেল সোলাইমানির রক্তের বদলা নেওয়া বৈধ অধিকার বলে মনে করে তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র নৌবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল
আলী রেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতি শুধুমাত্র এই অঞ্চলের নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলবে, কোনো সুফল বয়ে আনবে না। তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক দেশগুলো নিজেদের নিরাপত্তা নিজেরাই রক্ষা করতে সক্ষম। আলী রেজা তাংসিরি আরও বলেন, আমরা বিশ্বাস করি পারস্য উপসাগরীয় অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েল পা রাখার সুযোগ পেলে তাতে উস্কানি এবং নিরাপত্তাহীনতা সৃষ্টি ছাড়া অন্য কোনো ফলাফল আসবে না। আজ শুক্রবার ওমানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সাইফ বিন নাসির বিন মহসিন আল রাহবির সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন জেনারেল তাংসিরি। তিনি আরও বলেন, ইরান বিশ্বাস করে বিদেশি সেনা উপস্থিতি কোনোভাবেই আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে সাহায্য করবে না, বরং নিরাপত্তাহীনতাই সৃষ্টি করবে। আমেরিকা এবং ইসরায়েল মধ্যপ্রাচ্য অঞ্চলের কয়েকটি আরব দেশকে সঙ্গে নিয়ে ইরানের বিরোধী সামরিক জোট গঠনের চেষ্টা করছে বলে বিভিন্ন সূত্র থেকে যখন খবর আসছে, তখন আইআরজিসির কমান্ডার আলী রেজা তাংসিরি এসব কথা বললেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান তেল ও গ্যাস সম্পদের উত্তোলন উল্লেখযোগ্য মাত্রায় বাড়ানোর লক্ষ্যে $16,000 কোটি দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চায়। গতকাল ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জাতীয় তেল কোম্পানির বরাত দিয়ে জানিয়েছে, সরকার 7 বছরে বিনিয়োগ পরিকল্পনা ঠিক করেছে, যার প্রেক্ষাপটে 2029 সালের মধ্যে প্রতিদিন 57 লাখ ব্যারেল তেল উত্তোলন করা সম্ভব হবে। ইরানের বর্তমান তেল উত্তোলনের ক্ষমতা দিনে 38 লাখ ব্যারেল, তবে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এই সক্ষমতা নেমে 26 লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। ইরনা আরও জানিয়েছে, তেহরান প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বাড়ানোরও পরিকল্পনা নিয়েছে। 2029 সালের মধ্যে দেশটি প্রতিদিন 100 কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করতে চায়। ইরনা এক বিশ্লেষণে বলছে, ইরানের বর্তমান সরকার যদি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে তাহলে তারা 2019 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে। এরই মধ্যে বর্তমান সরকার ইরানের তেল ও গ্যাস খাতে $5,000 কোটি বিনিয়োগ নিশ্চিত করতে সক্ষম হয়েছে। রাশিয়া আরও শত্রুদেশের তালিকা প্রকাশ করেছে। আজ প্রকাশিত ওই তালিকায় রয়েছে গ্রিস, ডেনমার্ক, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া ও স্লোভাকিয়া। এক বিবৃতিতে মস্কো বলেছে, বিদেশে রাশিয়ার কূটনৈতিক ও কনস্যুলার মিশনগুলোর বিরুদ্ধে এসব দেশ শত্রুতামূলক তৎপরতায় জড়িত রয়েছে। শত্রুদেশের তালিকা প্রকাশ করার ফলে রাশিয়ায় অবস্থিত এসব দেশের দূতাবাস, কনস্যুলেট ও প্রতিনিধিত্বমূলক কার্যালয়ে রুশ নাগরিক নিয়োগ নিষিদ্ধ করার মতো সর্বোচ্চ পর্যায়ের পদক্ষেপ নিতে পারে। মস্কো বলেছে, গ্রিস 34 জন, ডেনমার্ক 20 জন এবং স্লোভাকিয়া 16 জন রুশ কর্মী নিয়োগ দিতে পারবে, তবে স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়া রাশিয়ার কোনো নাগরিককে নিয়োগ দিতে পারবে না। 2021 সালের মে মাসে আমেরিকা ও চেক প্রজাতন্ত্রের ওপর একই সীমাবদ্ধতা আরোপ করে রাশিয়া। রুশ সরকার জানিয়েছে, এই তালিকা এখানেই শেষ হবে এমন কথা নেই, বরং তা আরও বাড়তে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বিভিন্ন দেশের শত্রুতামূলক নীতির ভিত্তিতে মস্কো এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্যে ডলারের ব্যবহার কমানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি আজ বলেছেন, আফ্রিকা মহাদেশের বাণিজ্যিক সহযোগী দেশগুলোর সঙ্গে লেনদেনের ক্ষেত্রে ডলার ও ইউরোর ব্যবহার কমানোর বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে। ল্যাভরভ বলেন, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় কারো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। বাণিজ্যিক সহযোগী দেশগুলোর সঙ্গে লেনদেনে জাতীয় মুদ্রার ব্যবহার বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হচ্ছে। অবন্ধ রাষ্ট্রের প্রভাবমুক্ত একটি কার্যকর ও স্বাধীন আর্থিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে বলে জানান ল্যাভরভ। তিনি আরও বলেন, ইউক্রেন সহ পশ্চিমা দেশগুলো রাশিয়াকে ক্ষুধা রপ্তানিকারক দেশ হিসেবে তুলে ধরে অপপ্রচার চালাচ্ছে। তারা এর মাধ্যমে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে করোনা মহামারী শুরুর পর পশ্চিমা দেশগুলো খাদ্যসহ বিভিন্ন পণ্য রপ্তানি প্রক্রিয়ায় কারসাজি করে আমদানির উপর নির্ভরশীল দেশগুলোকে সংকটের সম্মুখীন করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশে বিএনপি পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে এমন অভিযোগ এনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ নয়জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা আবেদন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজউদ্দিন। ঢাকা থেকে বলছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বিএনপি পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে এমন অভিযোগ এনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ নজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর পল্টন থানায় একটি মামলার আবেদন করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজউদ্দিন গতকাল বৃহস্পতিবার রাতে এই আবেদন করেন। মামলার আবেদনে মোহাম্মদ রিয়াজউদ্দিন অভিযোগ করেছেন, 16 ও 17 জুলাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর নির্দেশে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অশালীন ও রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এছাড়া বিএনপির নেতাকর্মীরা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফির উদ্দেশ্যেও মানহানিকর বক্তব্য দিয়েছেন। এসব বক্তব্য ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের আহ্বায়ক পাবেল সিকদার সহ দলের নেতাকর্মীরা বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউবে প্রচার করেছেন। মামলার আবেদনে ফেসবুকের একটি লিঙ্কও উল্লেখ করা হয়েছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে, সেখান থেকে সিদ্ধান্ত এলে আবেদনটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উল্লেখ করেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যখন রাজপথে সংগ্রাম করে যাচ্ছেন, ঠিক তখনই কোনো কারণ ছাড়াই আমাদের নেতাকর্মীদের উপরে বর্বর নির্যাতন চালানো হচ্ছে। তিনি বলেন, গত পবিত্র ঈদুল আজহায় দলের নেতাকর্মীরা পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে নিজ নিজ এলাকায় অবস্থান করার সময় সরকার দেশব্যাপী বীভৎস সন্ত্রাসের মাধ্যমে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে বিরোধী দলের অস্তিত্বই যেন সরকারের কাছে হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাই নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা সাজানোর জন্য পরিকল্পিত ঘটনা তৈরি করা ইত্যাদি অপকর্ম এখন সরকারের একমাত্র কর্মসূচি। আর এই কর্মসূচি বাস্তবায়ন করতে সরকার নির্লজ্জভাবে প্রশাসন ও পুলিশকে ব্যবহার করছে। ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম রাজ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তৎপরতা প্রসঙ্গে বলেছেন, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। আরও বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম রাজ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তৎপরতা প্রসঙ্গে বলেছেন, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। তিনি আজ শুক্রবার ওই মন্তব্য করেন। গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় দলীয় এক সমাবেশে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই ইডি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল নেতৃত্ব তীব্র সমালোচনা করেছিলেন। এর পরের দিনই আজ রাজ্যের 13টি এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি মামলায় দুর্নীতির অভিযোগে তৃণমূলের সিনিয়র নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে ইডির অভিযান চালানোর নেপথ্যে বিজেপির প্রতিহিংসার রাজনীতি কাজ করছে বলে অভিযোগ করেছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আজ বলেন,
হাইকোর্ট বলেনি আননেসেসারি মানুষকে হ্যারাস করা, আর হাইকোর্ট সিবিআই বলেছে এরা ইচ্ছাকৃতভাবে এটার মধ্যে মানি লন্ডারিং ঢুকে ইডি কে ঢোকানো হয়। আর নিশ্চিত ভাবে যেহেতু কালকে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে অ্যাটাক করেছি, কেন্দ্রীয় সরকারকে কালকে আমরা স্বৈরাচন্ত্র তার চারি বলেছি, 24 চলে যেতে বলেছি, আমাদের লড়াই কাল থেকে শুরু হয়ে গেছে মমতা ব্যানার্জির নির্দেশে, তাই আজকে প্রতিহিংসা শুরু হয়ে গেছে।
অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেছেন,
তাদের তদন্ত হওয়া উচিত, তথ্য জোগাড় করা উচিত, এবং যত এই ধরনের নেতা মন্ত্রী অফিসার বা যারা দালাল যারা এর সঙ্গে যুক্ত বলে নাম এসে সবার বাড়িতে তল্লাশি হওয়া উচিত, সবাইকে জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ এটা শুধু কিছু লোকের টাকা খাওয়া নেই, বাংলার যে গৌরব পরিমাণ তা ভুলুণ্ঠিত হয়েছে, বাঙালি হিসেবে আজকে আমরা অসম্মানিত, চোর বলে লোকে আমাদের সন্দেহ করে।
এসএসসি দুর্নীতি মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। অন্যদিকে আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান। খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সরকার বিরোধী বিক্ষোভকারীদের প্রধান শিবিরে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এই অভিযান চালানো হল। গতকাল শপথ নেওয়ার পরপরই রনিল বলেছিলেন, সরকারি কোনো ভবন দখল নেওয়া কিংবা সরকারকে ক্ষমতাচ্যুত করা গণতান্ত্রিক কার্যক্রম নয়। এ ধরনের কোনো কিছু করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। তেহরান সফর শেষ করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান দেশে ফিরে সিরিয়ার পূর্বাঞ্চলীয় ফোরাত এলাকা থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত রাশিয়া, ইরান ও তুরস্কের প্রেসিডেন্টদের মধ্যকার ত্রিপক্ষীয় বৈঠক ছিল যথেষ্ট সাফল্যমণ্ডিত। পর্যবেক্ষকরা বলছেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে উদ্দেশ্য করে সিরিয়া ইস্যুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির দিক নির্দেশনামূলক বক্তব্য ছিল ব্যাপক গঠনমূলক এবং প্রভাব সৃষ্টিকারী। তিনি পাশ্চাত্যের মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন। তেহরান সফর শেষ করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান দেশে ফিরেই সিরিয়ার পূর্বাঞ্চলীয় ফোরাত এলাকা থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তেহরানে সিরিয়া বিষয়ক আলোচনায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে সিরিয়া থেকে মার্কিন সেনাদের চলে যেতে হবে, কারণ মার্কিন সরকার সিরিয়ার ওই এলাকায় অবস্থিত সন্ত্রাসী গ্রুপগুলোকে অর্থ ও অস্ত্র সহায়তা দিচ্ছে। বাস্তবতা হচ্ছে, মার্কিন সেনারা সিরিয়ার তেল সমৃদ্ধ এলাকাগুলো দখলে রেখে সেখানকার তেল সম্পদ চুরি করছে এবং স্থানীয় সন্ত্রাসী গ্রুপগুলোকে অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। নিঃসন্দেহে আমেরিকার এই পদক্ষেপ সিরিয়ার সরকার ও জনগণের জন্য অনেক বড় ক্ষতি এবং এ অঞ্চলের স্বাধীনচেতা সরকার ও জাতিগুলোর জন্যও আগামী দিনে অনেক বড় সমস্যা তৈরি করবে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, আমেরিকা ও তার মিত্রদের সাথে যে কোনো ঐক্য ও বন্ধুত্ব বা আপোষগামিতা ওই দেশগুলোর জন্যই ক্ষতিকর হয়েছে। সিরিয়া বিষয়ে এবারের তেহরান সম্মেলনের অবকাশে ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টদেরকে ইরানের সর্বোচ্চ নেতার উপদেশমূলক বক্তব্য ছিল সবচেয়ে আকর্ষণীয় বিষয়। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, যে কোনো মূল্যে সিরিয়ার সার্বভৌমত্বকে অবশ্যই রক্ষা করতে হবে। সিরিয়ায় সম্ভাব্য তুর্কি সামরিক অভিযানের কথা উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এই পদক্ষেপ সন্দেহাতীতভাবে তুরস্ক ও সিরিয়া সহ সমগ্র এই অঞ্চলের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনবে এবং সিরিয়া সরকার রাজনৈতিক উপায়ে সংকট সমাধানের যে উদ্যোগ নিয়েছে তা বানচাল হয়ে যাবে। যাই হোক, তেহরান সফর শেষ করে তুরস্কের প্রেসিডেন্ট সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের যে আহ্বান জানিয়েছেন তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় firsttoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে ছাত্রী হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে প্রায় এক সপ্তাহ ধরে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ক্লাস বর্জন করে দফায় দফায় মিছিল সহ অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এসব আন্দোলনে শিক্ষকরাও সামিল হয়েছেন। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
ছাত্রী হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে প্রায় এক সপ্তাহ ধরে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ক্লাস বর্জন করে দফায় দফায় সমাবেশ, মিছিল সহ অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এসব আন্দোলনে শিক্ষকরাও যোগ দিচ্ছেন। গত রোববার রাত 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের পুকুর পাড়ে এক ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতনের পর ভিডিও ধারণ এবং তাকে ও তার সঙ্গে থাকা বন্ধুকে মারধর করে মোবাইল ফোন ও মানি ব্যাগ ছিনতাই করা হয় বলে ওই ছাত্রী জানিয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে। পরে গত বুধবার হাটহাজারী থানায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সহায়তায় অজ্ঞাত পরিচয় 5 জনকে আসামি করে একটি মামলাও রুজু করেন ওই ছাত্রী। এ ঘটনায় এখনও কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনের সূত্রপাত হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, এর আগেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীদের শ্লীলতা হানির ঘটনা ঘটেছে, তবে কোনো বিচার হয়নি। ক্যাম্পাসে ছাত্রীদের যৌন হয়রানির বিষয়ে একটি বিশেষ সেল থাকলেও তা কার্যকর ভূমিকা পালন করছে না। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শিরিন আক্তার চৌধুরী আশ্বাস দিয়েছেন, এই জঘন্য ঘটনায় জড়িতদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও মেডিকেল সেন্টারে প্রবেশের সময়সীমা তুলে নেয়া এবং ক্যাম্পাসে 24 ঘন্টা নিরাপত্তা নিশ্চিত করা। যৌন নিপীড়ন সেলে বর্তমানে চলমান কেসগুলো আগামী 4 কার্যদিবসের মধ্যে সমাধান করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। চলমান ঘটনাগুলোর বিচার আগামী 4 কার্যদিবসের মধ্যে করতে না পারলে প্রক্টোরিয়াল বডির সবাইকেই পদত্যাগ করতে হবে। লিখিত আকারে পেশকৃত এসব দাবি মেনে নিয়ে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান। এদিকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানি বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। মহিলা পরিষদ ক্যাম্পাসে ছাত্রীদের চলাচলের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে কার্যকর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে। সেই সঙ্গে যৌন নিপীড়ন এবং উত্তক্তকরণ বন্ধে মহামান্য হাইকোর্টের রায়ের আলোকে যৌন নিপীড়ন নিরোধ সেল গঠন ও কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানিয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, এবার রয়েছে আমাদের সাপ্তাহিক আয়োজন সুন্দর জীবন।
সুন্দর জীবন প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা সময় ব্যবস্থাপনা সম্পর্কে খানিকটা আলোচনা করেছি। আজ আমরা এ বিষয়ে আরো কথা বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
আমরা সারাদিন যেসব কাজ করে থাকি সেগুলো হয়তো অগ্রাধিকারের ভিত্তিতে বা গুরুত্ব অনুযায়ী করি না। কোন কাজটা আগে করা দরকার আর কোনটা পরে, অনেক সময় এইসব নিয়ে গোলমাল পাকিয়ে বসি। আমাদের সবারই উচিত সেই সব কাজকে খুঁজে বের করা যেগুলো আমাদেরকে দ্রুত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। এরপর সেই তালিকা অনুযায়ী সেগুলোতে বেশি শ্রম দিতে হবে, এর ফলে আমরা দ্রুত সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে সক্ষম হব। অগুরুত্বপূর্ণ কাজে সময় ব্যয় ও অপচয় রোধ করতে পারব। একটানা কাজ করলে মানুষের শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে, এ কারণে কাজের ফাঁকে নিয়মিত বিশ্রাম নিতে হবে, ব্রেনকেও বিশ্রাম দিতে হবে। এ কারণে আপনার প্রতিদিনের কাজের তালিকাকে এমনভাবে সাজাতে হবে যাতে বিশ্রামের জন্য সময় নির্ধারিত থাকে। এর ফলে কাজ যেমন দ্রুত সময়ে সম্পন্ন করা যাবে, তেমনি কাজের মানও বাড়বে। এক্ষেত্রে আপনি পোমোডোরো কৌশল অনুসরণ করতে পারেন।
পোমোডোরো কৌশল হচ্ছে এমন একটি সময় ব্যবস্থাপনা পদ্ধতি যা ১৯৮০ দশকের শেষ দিকে ফ্রান্সিসকো সিরিলো উদ্ভাবন করেন। এই পদ্ধতিতে একটি টাইমার ব্যবহার করে যে কোনো কাজকে ছোট ছোট সময়ের ভগ্নাংশে ভাগ করে কাজটি সম্পন্ন করা হয়। সাধারণত সময়ের প্রতি ভগ্নাংশের দৈর্ঘ্য ২৫ মিনিট হয় এবং প্রতি ২৫ মিনিট পরপর ছোট বিরতি থাকে। সময়ের এই প্রতি ভগ্নাংশকে পোমোডোরো বলা হয়, যা ইতালীয় একটি শব্দ যার অর্থ টমেটো। এই পদ্ধতি অনুযায়ী টাইমারের সাহায্য নিয়ে প্রতি ২৫ মিনিট কাজ করার পর ৩-৫ মিনিট বিরতি নিতে হয়। এরপর এভাবে ৪টি ২৫ মিনিট অর্থাৎ ১০০ মিনিট কাজ করার পর দীর্ঘ বিরতি নিতে হয়। এই দীর্ঘ বিরতিটা ১৫-৩০ মিনিট হতে পারে। এরপর ০-১৫ গণনা শুরু করতে হয় এবং একই প্রক্রিয়ায় স্বল্প বিরতি ও দীর্ঘ বিরতির কৌশল অবলম্বন করতে হয়। এভাবে চলতে থাকবে, এর ফলে কাজে গতি আসে, মান বাড়ে।
সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও একটি পদ্ধতি অনুসরণ করা যেতে পারে, এর নাম হচ্ছে ৪D ফর্মুলা। এই পদ্ধতিতে অনেক জরুরি কাজগুলোর মধ্য থেকে সবচেয়ে জরুরি কাজটা খুঁজে বের করতে হয়। এক্ষেত্রে ৪D পদ্ধতির ৪টি D অনুসরণ করতে হবে। প্রথম D হল ডিলিট ইট, অর্থাৎ যে কাজটি অগুরুত্বপূর্ণ তা কার্যতালিকা থেকে মুছে ফেলুন। মনে রাখতে হবে মাত্র ২০% কাজের মধ্যে ৮০% ফলাফল লুকিয়ে আছে, সেই ২০% কাজ আগে করতে হবে। ৪D ফর্মুলার দ্বিতীয় ডি হল ডেলিগেট ইট, অর্থাৎ কিছু কাজ অন্যের কাছে অর্পণ করুন, অন্যের দায়িত্বে ছেড়ে দিন। যে কাজটি অন্যকে দিয়ে করানো যাবে ওই কাজটি অন্যকে দিয়ে করান, এক্ষেত্রে কোনো সংকোচ করা যাবে না। এক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা নিতে পারেন, এর ফলে আপনার উপর চাপ কমবে, আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করার সুযোগ সৃষ্টি হবে।
তৃতীয় ডি হল ডিফার ইট। কিছু কাজ আছে যেগুলো সময় সাপেক্ষ এবং এই মুহূর্তে না করে সেগুলো পরে করলেও চলে। এ ধরনের কাজ নিয়ে এখনই মাথা ঘামানোর দরকার নেই। ৪D ফর্মুলার চতুর্থ ডি হচ্ছে ডু ইট নাও। কিছু কাজ আছে অতি জরুরি, এ ধরনের কাজ এখনই করা দরকার, এক্ষেত্রে সেই কাজগুলো এখনই করে ফেলুন, অন্য সময়ের জন্য ফেলে রাখবেন না। এ ধরনের কাজ যত দ্রুত সম্পন্ন করা যাবে ততই উদ্বেগ উৎকণ্ঠা কমবে। জরুরি কাজগুলো অসম্পন্ন থাকলে তা সবসময় মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে, যা স্বাভাবিক কর্মতৎপরতায় ব্যাঘাত ঘটায়। অনেকের ধারণা একই সময়ে একাধিক কাজ করতে পারলে সময় ব্যবস্থাপনা সহজ হয়ে উঠবে। বাস্তবে এই ধারণা সঠিক নয়। একই সময়ে একাধিক কাজে মনোযোগ দেওয়া হলে উৎপাদন অর্থাৎ শ্রম অনুযায়ী ফলনের মাত্রা কম হয়। এ কারণে একটি কাজে পুরোপুরি মনোনিবেশ করতে পারলে বেশি লাভবান হওয়া যায়, সময়ের সর্বাধিক সদ্ব্যবহার করা যায়।
সময় ব্যবস্থাপনার মাধ্যমে সময়ের সদ্ব্যবহার করতে আরও কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন, দিনের শুরু থেকেই পরিকল্পনা অনুযায়ী সময় ব্যয় করুন, সকালের নামাজ পড়ে দিন শুরু করুন, কয়েক মিনিটে সকালের নাস্তা খান এবং আপনার চিন্তাভাবনার মধ্যে সমন্বয় গড়ে তুলুন। আপনার কাছে আসলে কি গুরুত্বপূর্ণ তা মনে রাখুন, সেই কাজগুলোও করুন পরিকল্পনা অনুযায়ী ভেবে চিনতে। আবার প্রত্যেক দিন শেষে আগামীকালের জন্য একটি পরিকল্পনা করে রাখুন, তাহলে পরের দিনটি শুরু করতে আপনার জন্য সহজ হবে এবং সময়ও সাশ্রয় হবে। টেলিফোনে আগে থেকে যোগাযোগ না করে কারো কাছে যাবেন না, কারণ এমন হতে পারে আপনি যার কাছে যাচ্ছেন সে বাড়িতে বা অফিসে নাও থাকতে পারে, এছাড়া আপনাকে সময় নাও দিতে পারে। সব সময় কাগজ কলম বা ছোট নোট সাথে রাখুন।
আপনার পছন্দের কিছু করে অবসর সময়ের সদ্ব্যবহার করুন। অবসরে এমন কিছু করুন যা আপনার পরবর্তী কাজের জন্য সহায়ক হবে। এমন কাজে অবসর সময় ব্যয় করবেন না যা আপনার মানসিক ও শারীরিক সমস্যা বা জটিলতা আরো বাড়িয়ে তুলতে পারে। যে কোনো কাজ করার সময় প্রয়োজনীয় সকল উপাদান হাতের কাছে নিয়ে নেবেন, এর ফলে কাজে ব্যাঘাত ঘটবে না, মনোযোগ ধরে রেখে কাজটি সম্পন্ন করতে পারবেন। আপনার সময়ক্ষেপণ হতে পারে এমন চিন্তাশূন্য এবং আত্মকেন্দ্রিক লোক এড়িয়ে চলার চেষ্টা করুন। এমন লোকদের সঙ্গে মিশবেন যারা আপনাকে এবং আপনার সময়কে গুরুত্ব দেয়। চিঠি বা টেলিফোন সেরে নেওয়া যায় এমন কাজের জন্য ব্যক্তিগতভাবে যাওয়ার প্রয়োজন নেই, এতেও সময় বাঁচবে। কারোর সাথে সাক্ষাতের প্রয়োজন হলে সম্ভব হলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এরপর সাক্ষাতে যাবেন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনের আজকের আসর এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
শ্রোতা বন্ধুরা, আমাদের সাপ্তাহিক আয়োজন সুন্দর জীবন শুনছিলেন। এবার রয়েছে প্রতিদিনের আয়োজন কথাবার্তা।
কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 22 জুলাই শুক্রবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। আওয়ামী লীগ কখনো ভুয়া নির্বাচন করেনি, বললেন হানিফ কালের কণ্ঠ। নির্বাচিত কলাম ভেতর বাহির, বাংলাদেশ শ্রীলঙ্কা হোক, এটা কারা চাইছে, কেন চাইছে? মানব জমিন, দেশ অন্ধকার খাদের প্রান্তরে, দাবি মির্জা ফখরুলের, যুগান্তর। বাংলাদেশে 24 ঘন্টায় করোনায় 2 জনের মৃত্যু, শনাক্ত 620, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম। ভারত বাংলাদেশ সীমান্তে 21 কোটি টাকা সোনা আটক করল বিএসএফ আজকাল। প্রতাপের মদে বেশি নেশা কি করে, হাওড়া বিষমদ কাণ্ডের তদন্তে উঠে এলো নতুন তথ্য, আনন্দবাজার পত্রিকা। নগ্নতায় ভরেছে ফেসবুক, কমছে মহিলা ইউজার, চিন্তায় কর্তৃপক্ষ, সংবাদ প্রতিদিন। শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। প্রেসিডেন্ট পেয়ে শ্রীলঙ্কায় আন্দোলন কি শেষ হল, প্রথম আলোর মতামত কলমে লেখা হয়েছে, রনিল বিক্রমাসিংহকে আর প্রেসিডেন্টের ভার নিজের কাঁধে বহন করে যেতে হবে না, ভারমুক্ত হয়ে এখন তিনি নিজেই প্রেসিডেন্ট। যাই হোক, এখন প্রশ্ন হল পরবর্তী সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত তাঁর বৈধতা যাচাইয়ের বিকল্প কোনো পথ আছে কি? শ্রীলঙ্কা চলমান আরাগালায়া আন্দোলনের কিছু সোচ্চার মুখ
এ প্রশ্ন তুলেছেন, তাহলে কি আরাগালায়া আন্দোলন শেষ হয়ে যাবে? বিক্রমসিংহে প্রেসিডেন্ট হয় এই আন্দোলনের সমাপ্তি হতে পারে না, দীর্ঘ পথ পেরোতে হবে। মানব জমিনে নির্বাচিত কলাম ভেতর বাহির, বাংলাদেশ শ্রীলঙ্কা হোক, এটা কারা চাইছে, কেন চাইছে? ডাক্তার জাহেদুর রহমান তার কলামে লিখেছেন, বাংলাদেশে শ্রীলঙ্কা হওয়ার সম্ভাবনা আসলে কতটা। কয়েকদিন আগেই বিশ্বের আরও কয়েকটি দেশে শ্রীলঙ্কার মতো সংকট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থার প্রধান ক্রিস্টালিনা জর্জিভা। এ সূত্র ধরে বিবিসি কিছু ঝুঁকিপূর্ণ দেশের তালিকা বানিয়েছে। এই তালিকায় পাকিস্তান, লাওস ও মালদ্বীপের সঙ্গে আছে বাংলাদেশও। সম্প্রতি সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যেমন সরকারি ব্যয়ে কৃচ্ছতা সাধন, বাজেটে অন্তর্ভুক্ত উন্নয়ন প্রকল্পে কাটছাট, আমলাদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা ইত্যাদি। এর সঙ্গে আছে বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ঠিক রাখার জন্য IMF এর কাছে $5 বিলিয়ন ঋণ চাওয়া, কম প্রয়োজনীয় বিলাসী পণ্য আমদানি নিরুৎসাহিতকরণ সহ বেশ কিছু পদক্ষেপ, আর সর্বশেষ দেশে বিদ্যুৎ রেশনিং চালু সহ বিদ্যুৎ ব্যবহার কমানোর জন্য নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এই সবগুলো পদক্ষেপকে একত্র করলে এটা বুঝতে বাকি থাকে না, মুখের কথায় এবং শরীরী ভাষায় যতই নিশ্চিন্ত ভাব দেখাক না কেন, সরকার গভীর সংকটে পড়েছে। মানব জমিনের খবর, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অর্থনীতির প্রত্যেকটি সূচকই এখন নিম্নগামী। দেশের আর্থিক খাত লোপাট করাতে সরকার ক্রমাগতভাবে সহযোগিতা করে এসেছে, কারণ এই লুটপাটের হোতারা হচ্ছেন সবাই সরকারের তল্পিবাহক। মেগা প্রজেক্টগুলোর মেগা দুর্নীতিতে দেশকে এক অন্ধকার খাদের প্রান্তরে টেনে নিয়ে আসা হয়েছে, বাংলাদেশকে দেউলিয়া করে দেয়া হয়েছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এদিকে কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগ কখনো ভুয়া নির্বাচন করেনি উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, যেসব দলের নির্বাচনের সক্ষমতা আছে তারা নির্বাচনে অবশ্যই অংশ নেবে, যারা অংশ নেবে না বুঝতে হবে তারা নির্বাচনের সক্ষমতা হারিয়েছে। আজ কুমিল্লায় এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। আনন্দবাজার পত্রিকার খবর, মালি পাঁচঘড়ার গজানন বস্তিতে একদিন আচমকাই ছড়িয়ে পড়েছিল প্রতাপের মদের নেশা বেশি। রাতারাতি বিক্রি বেড়ে যায় বেআইনি ওই মদের ভাটির, তারই পরিণতি বিষ মদ পান করে 11 জনের মৃত্যু, এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও কয়েকজন। গজানন বস্তিতে বেআইনি মদের কারবার চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন প্রতাপ কর্মকার নামে এক ব্যক্তি। পুলিশ সূত্র বলছে, প্রতাপকে জেরা করে মিলেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। সে মদের সাথে রং করার বার্নিশের স্পিরিট মেশাত, যার ফলে ভয়ঙ্কর মৃত্যুর ঘটনা ঘটল। ভারত বাংলাদেশ সীমান্তে 21 কোটি টাকা সোনা আটক করল বিএসএফ। আজকালের এশিয়র নামের খবরে লেখা হয়েছে, বড়সড় চোরা কারবার রুখতে সফল হল বিএসএফ। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে 21 জুলাই দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার গুনার মাঠ গ্রামের কাছে ইছামতি নদীর ধারে আন্তর্জাতিক সীমান্তের সন্দেহজনক এলাকায় অ্যাম্বুশ করে বড় অঙ্কের স্বর্ণসহ অন্যান্য জিনিস বাজেয়াপ্ত করেছে। 321টি 24 ক্যারেটের স্বর্ণের বিস্কুট উদ্ধার করেছে, যার বাজার মূল্য প্রায় 22 কোটি টাকা। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর দ্বারা এটিই সবচেয়ে বড় একক সোনা আটক বলে জানা গেছে। আজকালের খবরে লেখা হয়েছে, দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন বিরোধীরাও, এবার বিরোধী বিধায়কদের ধন্যবাদ জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। গতকাল রাষ্ট্রপতি নির্বাচনে জিতে গেছেন দ্রৌপদী মুর্মু। রায়সিনা হিলসের দৌড়ে বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহাকে বেশ বড় ব্যবধানে হারিয়েছেন তিনি। তবে রাজনৈতিক মহল বলছে, মুর্মুর জয়ের যে অঙ্ক কষ হয়েছিল হিসেব তার থেকে একটু পৃথক হয়েছে, কারণ একাধিক ক্রস ভোট পড়েছে তার ঝুলিতে। দ্রৌপদী মুর্মুকে ক্রস ভোট দেওয়ার জন্য বিরোধীদের ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। নগ্নতায় ভরেছে ফেসবুক, কমছে মহিলা ইউজার, চিন্তায় কর্তৃপক্ষ, সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে। গবেষণায় বলছে ভারতে ফেসবুকের যা ইউজার সেই সংখ্যা বিশ্বের মধ্যে সর্বাধিক, তবে সোশ্যাল মিডিয়ার জয়েন্ট ফেসবুক তবু ভারতে সেই ফেসবুকেই ভাটার টান। প্রাথমিকভাবে সংস্থার অর্থ সচিব জানান এর পেছনে আসল কারণ ডেটার খরচ বৃদ্ধি, কিন্তু ওই একই দিনই সামনে এসেছে অন্য কারণগুলো। বলা হয়েছে পুরুষ শাসিত সমাজের মতোই সোশ্যাল নেটওয়ার্কও পুরুষ শাসিত, ফলে এখানে নিজেদের বিপন্ন অনুভব করেন ভারতীয় মহিলারা। নিরাপত্তা ও গোপনীয়তায় ক্ষুণ্ণ হওয়ার ভয়েই তাঁরা ফেসবুক ছাড়ছেন। এছাড়াও ইউজার কমার ক্ষেত্রে একটা বড় কারণ হচ্ছে নগ্নতা। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকায় প্রকাশিত খবর দিয়ে সাজানো প্রাত্যহিক আয়োজন কথাবার্তা শুনছিলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও দীক্ষান্ত থেকে। এবার রয়েছে শুক্রবারের বিশেষ আয়োজন আলাপন।
আলাপন।
শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো আছেন। আমরা গত সপ্তাহের ধারাবাহিকতায় আজও শ্রীলঙ্কার জটিল সংকট প্রসঙ্গে কথা বলবো, আর আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। জনাব অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
জনাব ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনি গত সপ্তাহের আলোচনায় বলছিলেন শ্রীলঙ্কার পরিস্থিতি অত্যন্ত জটিল, আগামী এক মাসে সেখানে কি হবে তা বলা মুশকিল। এ সময়টাতে নজর রাখতে হবে আসলে সেখানে কি ধরনের পরিবর্তন হচ্ছে তার দিকে। আপনি আরও বলেছিলেন সেখানকার বর্তমান পরিস্থিতির জন্য ক্ষমতাসীনদের কর্তৃত্ববাদই মূলত দায়ী। হ্যাঁ, তার সঙ্গে কিন্তু দুর্নীতির প্রসঙ্গটিও আছে, একই সাথে আছে পর্যটন ব্যবস্থায় ধস ও মহামারী করোনা, তাতে অর্থনীতি ভেঙে গেছে। কিন্তু একবারে হঠাৎ করে কিভাবে এমন বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হলো সেখানে?
আসলে বার্থটা হয়তো মনে হবে হঠাৎ করে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো না যে হঠাৎ করে, কারণ আমি নিজেই সেখানে দুবছর রিজিনাল সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর হেড ছিলাম। আমি দুবছর ছিলাম, 2016 আমি ছিলাম সেখানে, 2017 ছিলাম। তো আমি নিজে দুবছরে আমি তখনই দেখেছি যে তারা অর্থনৈতিক ঝামেলায় পড়েছে। আমার যেই অভিজ্ঞতা, আমি শ্রীলঙ্কার এলিট এবং সব ধরনের এলিট, একাডেমিক এলিট, তাদের এক পা সবসময় বিদেশে ছিল, ছেলেমেয়েরা বিদেশি থাকতো এবং প্রচুর মানি লন্ডারিং হতো এবং করাপশন তো ছিলই, সব মিলে অর্থনৈতিক ভাবে এরা ঝামেলা করেছে। এবং আমি যেটা বললাম, 30 বছর যেহেতু একটা গৃহযুদ্ধ ছিল, একটা মীমাংসার মধ্যে থেকে কিন্তু সমাধান হয়নি, বরং একটা সাইডের জয়ের মধ্যে হয়েছে, তাতে যেটা বললাম 12-15% মানুষ কিন্তু যাওয়ার মানুষ। তো সেই দেশটাকে ঠিক করার মানসিকতা দরকার, মানে সহজে বলতে গেলে হয়তো একটা নেলসন ম্যান্ডেলা প্রয়োজন। শ্রীলঙ্কায় আমরা কোনো নেলসন ম্যান্ডেলা দেখিনি, আমরা বরং দেখেছি রাজা পাকসা যে অ্যারোগেন্স দেখিয়েছে। আমি যদি মন যাত্রা যদি মানুষ দেখে তিনি কিভাবে থাকতেন, কত সাধারণ ভাবে থাকতেন, তাহলে কিন্তু বোঝা যাবে যে আসলে সমস্যাটা কোথায় হয়েছে এবং কেমন করে নেলসন ম্যান্ডেলা হলেও আমি মনে করি সাফল্য অর্জন করেছিল, কিন্তু বিশেষ করে নতুন সাউথ আফ্রিকায়। কিন্তু সেটা আমরা শ্রীলঙ্কায় দেখলাম না, বরং যারা ক্ষমতায় আসলো তারা প্রচন্ড অ্যারোগেন্ট হয়ে গেল। তখনই কিন্তু অর্থনৈতিক কাঠামোটা কিন্তু আস্তে আস্তে বলতে গেলে আজকের যে অবস্থা সেটা তখনই বোঝা যাচ্ছিল যে এরা ঝামেলায় পড়বে। তো আমার কাছে মনে হয় না যে এটা হঠাৎ করে হয়েছে, বরং আমি মনে করি যে বেশ কয়েক বছর তাদের অর্থনীতি নিম্ন গতিতেই যাচ্ছিল।
অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, গোতাবায়া সরকারের দুর্নীতির বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? সেটি নিয়েও কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে।
দুর্নীতি সব দেশেই কম বেশি দুর্নীতি আছে, তার ভলিউম হয়তো অনেক দেশে বেশি হবে ভলিউম হিসাবে, কিন্তু শ্রীলঙ্কার যে দুর্নীতি বা অন্য দেশের দুর্নীতির মধ্যে বা পশ্চিমা দেশের যে দুর্নীতির মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। এবং মৌলিক পার্থক্য হলো যে দুর্নীতি টাকাটা কোথায় রিইনভেস্টেড হচ্ছে। আমরা শ্রীলঙ্কায় যদি রিইনভেস্ট হতো তাহলে কিন্তু সমস্যাটা অতখানি থাকতো না, না কিছু, কারণ কিছু না কিছু এমপ্লয়মেন্ট হতো, সেটা যদি হাউজিং কমপ্লেক্স হতো বা নতুন ধরনের হোটেল যদি হতো, কোনো না কোনো ব্যাপারে হয়তো একটা এমপ্লয়মেন্ট ক্ষেত্র তৈরি হতো। কিন্তু জিনিসটা হলো যে তারা কিন্তু ওই দুর্নীতির টাকাটা কিন্তু কোনো প্রোডাকশনে তো যায়নি, বরং দুর্নীতি টাকাটা বিদেশে চলে গেল, হয় চলে গেল অস্ট্রেলিয়ায় বড় আকারে, কোন সন্দেহ নেই জার্মানি আর একটা দেশ, কানাডায়, আমেরিকায় এইসব দেশে চলে গেল যেখানে শ্রীলঙ্কানদের বড় একটা ডায়াসপোরা আছে। তো ওই জায়গায় হলো সমস্যা। টাকাটা যদি দেশেই থাকতো তাহলে কিন্তু করাপশনটা কোনো সন্দেহ নেই, করাপশন থামানো দরকার, কিন্তু ওই ইম্প্যাক্টটা অতখানি হতো না। কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন যে ডেভেলপিং কান্ট্রিজে যেটা আমরা দেখি যে দুর্নীতির টাকাটা কিন্তু বিদেশে বিশেষ করে পশ্চিমা দেশেই চলে যায়, সেখানে পশ্চিমা দেশের লাভ কিন্তু ক্ষতি এই শ্রীলঙ্কার বা ডেভেলপিং কান্ট্রিজে, সেই জায়গায় সমস্যা হয়ে গেল।
ডক্টর ইমতিয়াজ আহমেদ, সামগ্রিকভাবে যে উত্তেজনা চলছে শ্রীলঙ্কায়, অর্থাৎ রাজনৈতিক, অর্থনৈতিক, গণবিক্ষোভ, জরুরি অবস্থা ইত্যাদি, তাতে কি সেনাবাহিনী ক্ষমতায় আসতে পারে বলে আপনি মনে করেন?
আমি মনে করি সেনাবাহিনী হঠাৎ করে এসে সে আরো দুর্নামটা নিতে চেষ্টা করবে না, কারণ সে দেখাতে চেষ্টা করবে যে এটা পলিটিক্যাল পলিটিশিয়ানসরাই শ্রীলঙ্কাকে এই জায়গায় নিয়ে এসেছে, সেই দুর্নামটা তারা কেন নিবে। যার জন্য তারা চেষ্টা করবে হয়তো পিছনে থেকেই যেই সাপোর্টটা দরকার সেই সাপোর্টটা দেওয়া। এমনিতে যদিও স্টেট অফ এমার্জেন্সির ফলে সামরিক বাহিনী বা বিভিন্ন নিরাপত্তা সংগঠনের ক্ষমতা এমনিতেই বেড়ে যায়, কিন্তু যদি আরো খারাপ অবস্থায় যায় লো অ্যান্ড অর্ডার, আমি কথা বলছি যদি কারফিউ কেউ না মানে, যদি দেখা যায় যে না বড় ধরনের লুটপাট হচ্ছে, তাহলে তো হয়তো আর উপায় থাকবে না। কিন্তু আমি মনে করি যে শ্রীলঙ্কান আর্মি চেষ্টা করবে যে এটা পলিটিশিয়ানরাই যেন সামাল দেয়, তারা ওই দুর্নামের মধ্যে তারা যাবে না।
অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আচ্ছা আপনি বলছিলেন সেনাবাহিনী আসবে না ক্ষমতায়, কেন?
তামিল টাইগার্সের ডিফিটের ফলে শ্রীলঙ্কার আর্মির একটা সুনাম হয়েছে কোনো সন্দেহ নাই, কিন্তু এখন এমন একটা অর্থনৈতিক কাঠামো যেটা কেউ জানে না যে কিভাবে এটা মানে পুনরুদ্ধার হবে বা কিভাবে এটা আবার মানে জেগে উঠবে সেটা বলা মুশকিল। সেই জায়গায় খুব তাড়াতাড়ি যে সামরিক বাহিনী ক্ষমতা নেওয়ার চেষ্টা করবে, কারণ নিয়ে তো সে নিজেই ঝামেলায় পড়তে পারে। তো আমার মনে হয় কিছুটা হয়তো অপেক্ষা করবে, দেখবে যে রাজনীতিবিদরা তারা একসাথে কাজ করতে পারছে কিনা, এবং ওই কাজের ফলে অর্থনৈতিক যে কাঠামো সেটা আবার চালু হচ্ছে কিনা, সেটা যখন দেখবে তখন হয়তো সে চিন্তা ভাবনা করতে পারে অনেক অনেক বিষয়। আপাতত আমি মনে করি সে ধীর গতিতে যাবে, যদি না বড় আকারে আরো রাজনৈতিক যেই সংঘর্ষ বা যেই জনগণের যে ক্রোধটা আমরা দেখছি সেটা যদি বেড়ে যায় তখন, কারণ এই ক্রোধের মধ্যে, এই আক্রোশের মধ্যে বা এই ক্যাম্পেনের মধ্যে কিন্তু অনেক ধরনের গোষ্ঠী কিন্তু চেষ্টা করবে সুবিধা নিতে, সেরকম যদি ঝামেলা হয় তখন হয়তো উপায় থাকবে না, কিন্তু আমি মনে করি এখন এসে সেই যে খুব একটা পরিবর্তন করতে পারবে অর্থনীতিকে তা মনে হচ্ছে না। কিভাবে অর্থনীতি পরিবর্তন করা যায় সেই চিন্তা ভাবনাটা ওই রাজনীতিবিদদেরই করতে হবে।
অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ শ্রীলঙ্কা সংকট নিয়ে দুই পর্বে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, সাপ্তাহিক আয়োজন আলাপনে শ্রীলঙ্কার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাক্ষাৎকারটি শুনছিলেন। এবার সংক্ষিপ্ত সংবাদ। শুরুতেই শ্রীলঙ্কার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে দিচ্ছে। শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিয়েছেন দীনেশ গুণাবর্ধনে। প্রেসিডেন্ট হিসেবে রনিল বিক্রমাসিংহের শপথ নেয়ার একদিনের মাথায় আজ শপথ নেন তিনি। গুণাবর্ধনের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। নতুন প্রধানমন্ত্রী গুণাবর্ধনে শ্রীলঙ্কার বিতর্কিত রাজাপাকসে পরিবারের মিত্র হিসেবে পরিচিত। তিনি রাজাপাকসে পরিবারের নেতৃত্বাধীন জোট সরকারে ছিলেন। কলম্বো শহরের সরকারি স্থাপনায় অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানের কয়েক ঘণ্টার মাথায় এই শপথ অনুষ্ঠান হয়। আরও কয়েকটি নতুন খবর। ইহুদিবাদ ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় সিরিয়ার 3 সেনা নিহত এবং 7 আহত হয়েছেন। আজ দিনের প্রথম ভাগে ইহুদিবাদ ইসরায়েলের সেনারা অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠ লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সবশেষে বিশ্ব সংবাদের প্রধান শিরোনামগুলো আরেকবার। জেনারেল সুলাইমানি হত্যার প্রতিশোধ নেয়া পরিপূর্ণ দায়িত্ব, এটি তেহরানের জন্য বৈধ অধিকার, বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। আরও শত্রু দেশের তালিকা প্রকাশ করেছে রাশিয়া। বিএনপি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে বলে অভিযোগ তুলে মির্জা ফখরুলের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা। আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ।